তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দিল খোদা ভীরু, কি যে শান ও মান আলা হযরতে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলা হযরত ট্রান্সমিশনে ইমামে আহলে সুন্নাত আলা হযরত আলী রহমত রহমান এর বিভিন্ন গুণাবলী নিয়ে আমরা আলোকপাত করছি। যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরাও নিয়ত করি আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অনের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যেহেতু আল্লাহ ওয়ালাদের আলোচনার আল্লাহ পাকের রহমত নাজিলের মাধ্যম, আল্লাহ পাকের রহমত পাওয়ার লক্ষ্যে আমরা এই মহান বুজুর্গের আলোচনা করব এবং শুনব ইনশাআল্লাহ। যখনই দরুদ শরীফের ফজিলত বলা হবে, সল্লু আলাল হাবিব বলা হবে, তখন যে কোনো একটি দুরুদ শরীফ আমরা পাঠ করব, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। আল কাউলুল বাদি এর 254 নং পৃষ্ঠার মধ্যে একটি ঘটনা উল্লেখ রয়েছে যে হযরত সৈয়দুনা শায়খ আহমদ বিন মনসুর রহমতুল্লাহি তাআলা আলাইকে ইন্তেকালের পর কেউ স্বপ্নে দেখলেন, তিনি জান্নাতি লেবাস পরিধান করে মণিমুক্তার মুকুট মাথায় দিয়ে সিরাজ শহরের জামে মসজিদের মিহরাবে দাঁড়িয়ে আছেন। তো স্বপ্নে তাকে জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, তিনি আমাকে সম্মানজনক স্থান দিয়েছেন এবং আমার মাথায় মণিমুক্তার মুকুট পরিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। স্বপ্নে আবার তাকে জিজ্ঞাসা করা হলো, কি কারণে আল্লাহ তাআলা আপনাকে এত সম্মানিত করেছে? তিনি জবাব দিলেন, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল, জীবদ্দশায় আমি প্রিয় নবী মুহাম্মদ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অধিকারে দরুদ ও সালাম পাঠ করতাম, এ আমলই পরকালে আমার কাজে এসেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলা হযরত আলী রহমাতুর রহমান এর অসংখ্য গুণাবলী রয়েছে, যার মধ্য থেকে আমরা ধারাবাহিকভাবে কিছু গুণাবলী নিয়ে আলোচনা করেছি। আজকেরও একটি গুণাবলী নিয়ে আলোচনা করব যা আলা হযরতের মধ্যে ছিল জীবদ্দশায়। এর প্রতিফলন আমরা কিতাবের মধ্যে দেখতে পাই, হায়াতে আলা হযরত কিতাবের মধ্যে পাওয়া যায়, ওনার জীবনীর মধ্যে পাওয়া যায়, আর তা হচ্ছে বিনয় এবং নম্রতা। ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দীন ও মিল্লাত পরওয়ান ইশম ইসালাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাই, তিনি এতটাই বিনয়ী ছিলেন, এতটাই নম্র ছিলেন যা ধারণার বাহিরে। উনি নিজের নামের আগে কখনো মুফতি, মুহাদ্দিস ইত্যাদি কোনো লকব ব্যবহার করতেন না। তিনি যখন ফতোয়া লিখতেন, কিতাব লিখতেন, তো তার নিচে ওনার নাম ইউজ করতেন আব্দে মুস্তফা ফকির আহমদ রাজা খান, এভাবে করে লিখতেন, নিজেকে ফকির সম্বোধন করতেন, আব্দে মুস্তফা সম্বোধন করতেন। এতই তিনি বিনয়ী ছিলেন যে দেখা যায় না এখনকার সময়ে নিজের নামের আগে অনেক নাম ব্যবহার করা, অনেক লকাব ব্যবহার করা হয়। উনি তো এত বড় মাপের একজন আলিমে দিন ছিলেন, মুফতি ছিলেন, ওনাকে মুস্তাহিদ ফিল মাসাইল বলা হয়, সানিয়ে ইমামে আজম বলা হয়। তারপরেও এবং বর্ণিত রয়েছে উনি 55টিরও অধিক বিষয়ের উপরে উনি জ্ঞান রাখতেন, সহস্রাধিক কিতাব উনি লিখেছেন, ডান হাতেও কিতাব লিখতেন, বাম হাতেও কিতাব লিখতেন। এবং ওনার একটা কিতাব ফতাওয়া রাজবিয়া, যা 30 খণ্ডে রয়েছে এবং হাজারো পৃষ্ঠা রয়েছে, এবং 100টিরও উপরে এর মধ্যে রিসালা রয়েছে, আলাদা আলাদা বাব রয়েছে। তো চিন্তা করে দেখুন কত বড় আলেমে দিন ছিলেন যিনি পুরো ফতোয়ার কিতাব লিখেন, ফতোয়া রাজবিয়া যার নাম। এভাবে করে অসংখ্য কিতাব উনি লিখেছেন। এবং ওনার ইলমের ব্যাপারে আসছে যে ওনার ইলমে লাদুনিই ছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ ইলম ছিল, যে একবার কিতাব দেখলে এরপরে আর দেখতে হতো না, উনি বাস এগুলো মনে রাখতেন। কিন্তু তার বিনয়ের অবস্থা উচ্চ পর্যায়ের ছিল, নম্রতা উচ্চ পর্যায়ের ছিল। আরও অনেক কিছু জানবো ওনার সম্পর্কে, বিনয় নম্রতা আসলে আমাদের উপরে কতটা জরুরি রয়েছে, ইসলামের মধ্যে বিনয় নম্রতার কি প্রভাব রয়েছে তাও শুনব। মুনাওয়ার ভাই রয়েছেন, চলুন আমরা তার কাছে যাই, শ্রবণ করি আলা হজরতের এই গুণ বিনয় ও নম্রতা সম্পর্কে।
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে যত গুণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি আল্লাহকে রাজি করার মতো গুণ হলো বিনয় নম্রতা। মানুষের মনুষ্যত্ব প্রকাশ করার ক্ষেত্রে যেই গুণটি বেশি প্রয়োজন হয়, মুসলমান যুগে যুগে অনেক কিছু অর্জন করেছে, এর পিছনে তাদের অন্যান্য গুণাবলীর মধ্যে বিনয় নম্রতা এটা অনেক বেশি পাওয়া গিয়েছিল আল্লাহর ওলিদের মধ্যে, সাহাবাই কেরামদের মধ্যে, আম্বিয়া আলাইহিমুসসালামদের মধ্যে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় নম্রতা, সাহাবাই কেরামদের বিনয় নম্রতা কিতাবাদের মধ্যে ভুরি ভুরি রয়েছে। তাদেরই সেই ফাইজান আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, এই মহান ব্যক্তির জীবদ্দশায় দেখা গেছে প্রতিটি ক্ষেত্রে আপাদমস্তক যেমন বিনয় ও নম্রতার একজন আদর্শ মডেল, পিতামাতার সাথে আচরণ, ওস্তাদের সাথে আচরণ, কোরআনুল কারিম, হাদিসে পাক, বুজুর্গানের দিন, সব কিছু আহলে বাইত, নবী বংশ, সব ক্ষেত্রে এত বিনয় নম্রতা আদব ভালোবাসার বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছেন যেটা অতুলনীয়, আর কেনই করবেন না। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বিনয় নম্রতার যে দিকগুলো রয়েছে, কথা কেমন হবে, কথার মধ্যে কীভাবে নম্রতা আসবে, চলার মধ্যে, কাজে কর্মের মধ্যে, এই বিষয়ে কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় আয়াতে কারিমে আছে। আমরা জানি কোরআনুল কারিমের মধ্যে একটা সুরাই আছে, সুরাই লোকমান। এই সুরার মধ্যে হযরত লোকমান হাকিম তিনি তার সন্তানকে যে নসিহত করেছেন, এগুলো আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যেও উঠিয়ে দিয়েছেন এবং সেগুলো আয়াতে কারিমে হয়েছে এবং কেমত পর্যন্ত মুসলমানের জন্য হেদায়েতের সে আলোকবর্তিকা হিসাবে কাজ করবে। সুরা লোকমানের 18-19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, যার অনুবাদ কিছুটা এমন, আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না, নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না, আর তোমরা চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো। সুবহানাল্লাহ। চিন্তা করুন, এই যে কোরআনুল কারিমে লোকমান হাকিম রহমতুল্লাহ তাআলা আলাইহি এর যে নসিহতগুলো আল্লাহ তাআলা উঠিয়েছেন, এটা আল্লাহ আল্লাহ রাসূলের যেন চাওয়া পাওয়া, যে কিয়ামত পর্যন্ত সকল মুসলমান যদি এই যে বিষয়গুলো, কয়েকটা কথা এখানে বলা হয়েছে, এই যে বৈশিষ্ট্য বিনয় নম্রতা যদি কেউ অবলম্বন করতে চায়, এর ব্যতীত সে অবলম্বন করতে পারে না। আয়াতে কারিমার মধ্যে যদি দেখি যে মানুষের মধ্যে মুখ ফিরিয়ে নিও না, আমাদের অবস্থা এমন হয় অহংকারের কারণে গরিবদের দেখতে পারি না, রিক্সা চালক অধীনস্থ যারা আছে তাদের দিকে আমরা ওইভাবে ভ্রুক্ষেপ করি না, বড়লোক যদি কেউ বিপদে পড়ে সমাজে তাকে হেল্প করতে যাই, গরিব হলে তার জানাজা পর্যন্ত যাই না, এই যে একটা বিষয়। তারপরে যদি সামনে দেখি যে জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না। অনেকে নিজের পোশাক আশাকে দম্ভ করে, জমিনের মধ্যে এভাবে চলে, রাস্তাঘাটে আমরা দেখি, দেখলেই বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় যে সে অহংকার বশত সে চলাফেরা করছে। তো সেটা থেকে আমাদের বাঁচা উচিত। আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির বিনয়ের বিষয়ে কথা চলছে। পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদগুলো জান্নাতে যাবে।
মসজিদে যারা খাদিম হবে,
খাদিম হবে, সেজদাকারী, সাহায্যকারী, সবাইকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। দেখুন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে গিয়ে আমাদের যে অবস্থা হয়, এটা বলার অপেক্ষা রাখে না যে আমাদের কণ্ঠস্বর উঁচু হয়ে যায়, ইমামকে জোরে কথা বলা এবং এখানে গিয়ে দুনিয়াবি কথা জোরে জোরে বলা, একটা আমাদের মধ্যে কনসেপ্ট কাজ করে, ধারণা যে এখানে গিয়ে একটু জোরে কথা বলতে পারলে বুঝি আমি মাতব টাইপের হব, বা আমি মনে হয় আমার যে প্রভাব প্রতিপত্তি এটা মনে হয় ভালোভাবে ফুটে উঠবে।
সভাপতি সাহেব, ইমাম সাহেবকে দু একটা ধমক না দিলে কীভাবে হবে?
তো আসলে বাস্তবতা এমন নয়, বরং আলা হযরত রহমতুল্লাহ জীবনের মধ্যে যে বিনয় নম্রতা, সেটা আমি এই ঘটনা দিয়ে শুরু করব যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি মসজিদ থেকে থাকাটা পছন্দ করতেন। আর মুমিনের বৈশিষ্ট্য এটাই যে মুমিন পানির মধ্যে মাছ যেমন, মুমিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে তেমন। তো এখান থেকে যখন বিচ্ছিন্ন যায়, কতক্ষণে ইবাদতের বাহানা এসে মসজিদে চলে আসবে, সেই চেষ্টা থাকতো। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই তিনি এতটাই বিনয়ী ছিলেন, এতটাই নম্র স্বভাবে ছিলেন, মসজিদের মধ্যে যখন সে হাঁটতেন, আমরা দেখি অনেকের আওয়াজ হয়, বিভিন্ন ধরনের আওয়াজ হয়, কিন্তু আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই এর বিনয়ের চূড়ান্ত পর্যায়টা এমন ছিল যে তিনি এই পায়ের যে পাতা আছে, পায়ের পাতার এক সাইড, এই সাইড দিয়ে হাঁটতেন, যাতে মসজিদের মধ্যে শব্দ না হয়। উঁচু আওয়াজে কথা বলা, ধমক দেওয়া তো দূরের কথা, তিনি যে পা হাঁটবেন কেমন আর আওয়াজ হবে, হালকা পাতলা, কিন্তু সে এটাকেও বেয়াদবি এবং বিনয় এবং নম্রতার পরিপন্থী মনে করে সে এইভাবে নম্রতার সাথে হাঁটতেন যে আল্লাহর ঘর, কুল কায়না যিনি সৃষ্টি করেছেন সেই মহান রবের ঘর, সেই ঘর যেটা জান্নাতে যাবে, আমি কীভাবে এখানে দম্ভ ভরে চলি, সেখানে কীভাবে বিনয়ের পরিপন্থী হয়ে চলি, তিনি সেভাবে হাঁটতেন। আজকে আমরা যারা হাঁটি, একটু আমরা প্রিয় দর্শক খেয়াল করি, যে আমরা খেয়াল করবেন যে বাস্তবতা এটাই, আমরা দুনিয়াবি কোনো ব্যক্তি, পুলিশ অফিসার বলেন, ডিসি বলেন, বিভিন্ন দুনিয়াবি কোনো ব্যক্তিত্বের সামনে গেলে আমরা পূর্ব থেকে মোবাইল সাইলেন্ট, তারপরে পোশাক আশাকের ঢং ঠিক আছে কি না সব কিছু দেখি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখনই কুল কায়নাতের মালিক এর ঘরে যাচ্ছি, দুই বন্ধু কথা বলতে বলতে গেলে দোয়া পড়া ভুলে যাই, সেই টপিক নিয়ে, এটা কি দুনিয়াবি কথা না দিনই কথা, আমরা ভুলে যাই, সেই কথা নিয়ে আমরা মসজিদে প্রবেশ করি। আচ্ছা, প্রবেশ করার পরে মসজিদে কীভাবে হাঁটাচলা করছি, মসজিদের মধ্যে যে আল্লাহর ঘরে আসলাম, টোটালি একটা বিচ্ছিন্ন জায়গা, পৃথিবীর নিকৃষ্ট জায়গা, বাজার থেকে হেঁটে হেঁটে আসলাম, বাজারে কি ময়লা আদৌ আমার পোশাক আছে কি না, পায়ে আছে কি না দেখার সুযোগ নেই, সর্বনিকৃষ্ট জায়গা থেকে আমি সর্বোৎকৃষ্ট জায়গার মধ্যে পদার্পণ করছি, সেদিকে আমার কোনো খেয়াল নেই, দোয়া পড়া, সুন্নতের উপর আমল করা ভুলে গিয়েছি। তো প্রিয় দর্শক, আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যদি এইভাবে নরম স্বভাবের হয়ে মসজিদের আদব বজায় রেখে, এবং তিনি যখন বের হতেন উল্টা পায়ে আদব সহকারে বের হতেন, তো এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে ধারণ করি, তাহলে ইনশাআল্লাহ সর্বোৎকৃষ্ট জায়গার হক আদায় করলে সর্বোৎকৃষ্ট জায়গার মালিক যিনি, তিনি আমাদের প্রতি রাজি হয়ে যাবেন।
ইমামে আহলে সুন্নাত আহমদ রেজা খান আলী রহমত রহমান যখন কোনো মিলাদ মাহফিলের মজলিসে যখন বসতেন, তো বসার আদব তিনি দু জানু হয়ে বসতেন,
সুবহানাল্লাহ,
কখনোই চার জানু হয়ে বসতেন না, দু জানু হয়ে বসতেন, এবং দৃষ্টিকে নিচের দিকে রেখে খুব আদব সহকারে হাত বেঁধে তারপর তিনি বসতেন, এটা অভ্যাসে মোবারকা তার ছিল,
সুবহানাল্লাহ। এটা কিতাবে আছে যে এক ঘন্টা দুই ঘন্টা নয়, মাহফিল চলতে যতক্ষণ চলে তো আদব সহকারে বসে থাকে। তো কোরআন হাদিসের মাহফিল, নবীর যেখানে প্রশংসা হয়, আল্লাহ পাকের প্রশংসা হয়, সেই মাহফিলটা কতটা গুরুত্বপূর্ণ। এই মাহফিলগুলো কিতাবে বর্ণিত আছে যে আপনি যদি জাকাত দেন, জাকাতের নিয়ত করে নিতে হবে, আপনি নামাজ পড়লে নামাজে নিয়ত করতে হবে, আপনি অনেক কাজ যেগুলো নিয়তের সাথে সম্পৃক্ত, ইসলামের মধ্যে অনেক বিষয়ের মধ্যে নিয়ত ফরজ। কিতাবে বর্ণিত আছে শুধু একটা মেহফিল, জিকিরের মেহফিল, আল্লাহ তাআলার কোরআন হাদিসে আলোচনার মেহফিলের মধ্যে এটা এমন একটা মেহফিল, এখানে যদি কেউ নিয়ত ছাড়াও বসে যায়, যদি আল্লাহ কাউকে তার ইবাদতকে কবুল করে, সুবহানাল্লাহকে কবুল করে, দুরুদ পাককে কবুল করে, তার রসূলে পুরো মেহফিল বাসীকে মাফ করে দিবেন। তো এই যে একটা বিষয়, আপনি নিয়ত করেন বা না করেন, গোসল যদি করেন আপনার গোসলের হক আদায় হয়ে যাবে। বলেন যে আমি তো ফরজ গোসলের নিয়ত করি নাই, তো এই আমাদের মাসালা এটাই যে যদি নিয়ত নাও করেন ফরজ গোসলের যেই হক সেটা যে আদায় হয়ে যায়, গোসল আপনার হয়ে যাবে। ঠিক তেমন এই যে জান্নাতের বাগান, এগুলোকে বলা হয়েছে আপনি প্রবেশ করবেন, জান্নাতের বাগানে প্রবেশ করে গেলেন। তো এইভাবে দেখা যায় আমাদের এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া দরকার। আমরা মসজিদের আদবের সম্পর্কে শুনলাম, বিনয় নম্রতা আলা হজরতের, তারপরে মিলাদ মাহফিল বা ইজতেমা যেগুলি হতো এর বিষয়ে, শুধু এগুলির মধ্যে নয়, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবদ্দশায় দেখা যেত যে তিনি দাওয়াতের ক্ষেত্রে, আমরা কিন্তু অনেক সময় দাওয়াতের ক্ষেত্রে দেখি কে দাওয়াত দিয়েছে, যদি অমুক পর্যায়ের ব্যক্তি হয় তাহলে তার ইনকাম কি শতভাগ হালাল কি হারাম কিনা আমরা কমে যাচাই বাছাই করি, তার ব্যক্তিত্বের কারণে আমরা দাওয়াতকে কবুল করি। কিন্তু আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবদ্দশায় এমনটা দেখা যায়নি। তার বিনয় নম্রতা এমন ছিল যে গরিব যদি কেউ দাওয়াত দিত তারও মনতুষ্টির জন্য সে দাওয়াত কবুল করে নিত। এটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে বিনয় না থাকলে এমন হয় না। একবার এক ঘটনা, ছোট এক বাচ্চা, সে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে এসে বলল যে হুজুর আমাদের ঘরে দাওয়াত। তো আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে শাফকাত মহাব্বত ভালোবাসা দিয়ে বলল যে কী খাওয়াবে। তো বলল তার পোশাকের মধ্যে কিছু ডাল চাল এই জাতীয় কিছু দ্রব্যাদি ছিল, যেটা নেহায়েত গরিব ঘরের নিত্যদিনের খাবার যেটাকে আমরা বলতে পারি। তো আলা হজরত রহমতুল্লাহ তাআলা বলল যে পাশে আরেকজন সাহেব ছিল, বলে আমি আর সে আসবো, তো তাকে বললো যে ঘরের ঠিকানা জেনে নাও। তো পরের দিনে দাওয়াত নিয়ে নিল। তো বাচ্চা অনেক খুশি হয়ে গেল যে জামানার মুজাদ্দিদ, যার ঢঙ্কা, যার কাছে বড় বড় দেশের যারা প্রধান তারা দেখা করতে আসে, তা আলা হজরত যাদেরকে অনেক সময় সময় দিতে পারে না, আরে বাচ্চার দাওয়াতে সে দাওয়াত কবুল করে নিল। তো এই ঘটনা যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় অনেক এমন ঘটনা আছে, ছোটো ছোটো বাচ্চারা দাওয়াত দিত, কিছু বলতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কবুল করে নিত, রাস্তার মধ্যে এতিমকে দেখতো আল্লাহ নবী ঘরে এনে তাদেরকে আপ্যায়ন করতো। তো এই যে বিষয়, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নতে মোবারকাত ঝলকি। তো আলা হজরত রহমতুল্লাহ তাআলা পরের দিন ওই ব্যক্তিকে বলল চলো, যে তার সাথে ছিল, বলো কোথায়, বলো দাওয়াত দিয়েছে ওখানে। তো দেখেন কতটা খেয়াল করে দাওয়াত। আচ্ছা, তাও তাকে জিজ্ঞাসা করা হলো ঘরের ঠিকানা জানা আছে কিনা, তো বললো জি জানা আছে। তারপর তারা দাওয়াতে অংশগ্রহণ করলো, এভাবে ওই বাচ্চা ছেলেটার দিল জয়ী করলো, তার অন্তরকে খুশি করলো। আর এটা যদি চূড়ান্ত পর্যায়ের বিনয় না হয় তাহলে কোনটা হবে? কিন্তু আজকে কি আমরা এটা করি? আমরা যদি গরিব কেউ দাওয়াত দেয় তো আমার টাইম নেই,
অন্য কোনো ঠিক আছে ব্যস্ততা দেখিয়ে বাহানা দেখিয়ে দেওয়া হয়।
আর বড়লোক যদি হয় তাহলে সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছি, এমন হওয়া উচিত না।
আপনার জন্য সব কিছু ক্যান্সেল হয়ে যাবে, কোনো টেনশন নিয়েন না।
জি, সব আমির আলী সুন্নাত একটা কথা বলেছিলেন নাতখাদের বোঝাতে গিয়ে, যে যদি কোনো গরিব বেচারা স্বল্প পরিসরে নাতখানির আয়োজন করে নবীর মহাব্বতে ভালোবাসায়, তো অনেক নাতখাদের টাইম হয় না। আর যদি বড়লোক ধনী সে দাওয়াত করে, তো সকল কিছু ক্যান্সেল করে তার দাওয়াতে অংশগ্রহণ করার জন্য চলে যায়। আমির আলী সুন্নাত বুঝিয়েছেন যে আসলে বিনয় নম্রতা ইশকে রাসুল এটা কিন্তু গরিব ধনীর জন্য না, সবার ক্ষেত্রে একই পন্থা অবলম্বন করা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক কোন কাজটার মধ্যে বেশি খুশি? ধনীর অন্তর জয় করতে তো পারে তো অনেকেই, হ্যাঁ মন জয় করতে পারে, কিন্তু গরিবের মনতুষ্টি এটা কয়জনের নসিব হয়? তো এই দিকে খেয়াল রাখা। তারপরে আমি আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবদ্দশায় তো অনেক ঘটনা রয়েছে, সময়ের তো সংক্ষেপ, যে আজকে যার কিতাব পড়ে, যার সংস্পর্শে এসে হাজার হাজার আলেম তৈরি হয়েছে, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনিও দেখে দেখে বয়ান করতেন। তো এটা যেটা আমির আলে সন্ন্যাসকে দাওয়াত ইসলামের 41 বছর প্রতিষ্ঠা বার্ষিকী হলো, দাওয়াত ইসলামী দিবস পালিত হলো, তিনি সারা দুনিয়ার মধ্যে আজকে সুন্নাতের ঢঙ্কা বাজিয়ে দিয়েছেন, দিনের কাজের প্রচার প্রসারে কতটা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তিনি আজও মানুষের সামনে দেখে দেখে বয়ান করেন। তো মানুষ তো অনেক কথা বলে, মনে হয় পারে না ইত্যাদি ইত্যাদি অনেক, কিন্তু যার উসেলে মুফতিয়ানে কেরাম হলো, যার উসেলে হাজার হাজার মাদ্রাসা হলো, তিনি পারবেন না। তো আমির আলে সুন্নাত সেই বিষয়ের উপর আমল করেন। তো এর মধ্যে কিন্তু বিনয় ও নম্রতারও দর্শ আছে।
দেখুন, আলা হযরত রহমতুল্লাহ আলাই যে কথাটা আপনি বলেছেন যে দেখে দেখে তিনি বয়ান করতেন, যেই ব্যক্তিত্ব মক্কাতুল মুকাররমার মধ্যে
আল্লাহু আকবার
না কিতাব না তাফসিরে কিতাব না কোনো কিতাব তার কাছে ছিল, উনি কয়েক ঘন্টার সময়ের মধ্যে মোটা আরবিতে একটি কিতাব লিখে দিলেন,
আদ-দাওলাতুল মাক্কিয়া।
জি, আদ-দাওলাতুল মাক্কিয়া লিখে দিলেন, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইলমে গায়েবের উপরে, আর সেখানে তৎকালীন ওলামাই কেরামগণ তসদিক করলেন, সাইন করলেন, আরব আজমের ওলামাই কেরামগণ, মুফতি আজমগণ সেই ব্যক্তিত্বর কথা আমরা শুনলাম যে দেখে বয়ান করতেন। কিন্তু আজকের আমাদের কেমন যেন নিজের কাছে একটা আনিজি ফিল হয় দেখে বয়ান করতে গেলে। দেখে বয়ান করলে মানুষ কী মনে করবে? ইলমের গভীরতা বোঝানোর জন্য তো আমাকে না দেখে বয়ান করতে হবে, মুখে যা আসবে তা বলে দিব, ইমান থাকুক বা না থাকুক, এটা কোরআনে আছে বা না আছে, হাদিসে আছে বা না আছে, হাদিস শরীফ বলে চালিয়ে দেয়া, কোরআনের আয়াতে কেরিমা বলে চালিয়ে দেয়া। মনে রাখবেন, দেখে বয়ান করা একে তো আলা হযরতের বিনয়ী ছিল, কেননা ওলামায়ে কেরামের জন্য এটা তো, এবং তিনি তো যেই ব্যক্তি ডেলি এক পারা শুনতেন, এক পারা মুখস্থ করে নিতেন রমজান মাসে কোরআনুল কারিম, আর সে দেখে দেখে বয়ান করছেন, আল্লাহ একবার। তো এখানে যেটা আমাদের জন্য শিক্ষা, যে আমরা যদি এই কাজগুলো করি, আমরা যদি দেখে বয়ান করি, তাহলে দেখা যাবে যে আমাদের ভুল অনেক কম হবে। যেটা হাদিস শরীফ সে হাদিস শরীফই বলবো, হাদিস শরীফ না তারপর আমরা হাদিস শরীফ বলে চালিয়ে দিলাম, এটা কোরআন হাদিসের কথা না কোরআন হাদিসের কথা বলে চালিয়ে দিলাম, তাহলে দেখা গেল যে কাল কিয়ামতের দিন এই সকল মানুষের আপনার জিহ্বা আগুনের কাছি দ্বারা কাটা হবে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন এবং আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা তৌফিক দান করুন। কিতাব সামনে নিয়ে বয়ান করা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই মুহূর্তে আমাদের সমাজের মধ্যে হওয়া উচিত। প্রত্যেক ব্যক্তি যদি এই কিতাব সামনে রেখে বয়ান করেন, তাহলে দেখা যাবে অনেক অংশে ভুল কমবে এবং নিজের মধ্যে মোহতাজ সতর্কতা এটাও থাকবে, এবং মানুষের মধ্যে হয়তো আপনার ইলম নিয়ে আপনার জ্ঞান নিয়ে হয়তো অনেকেই প্রশ্নবিদ্ধ করবে, কিন্তু যারা প্রশ্নবিদ্ধ করবে আদৌ তারা আসলে বুঝে না, তারা সাধারণ পাবলিকের চেয়েও নিম্ন শ্রেণীর হবে, কিন্তু যারা বুঝবেন তারা বুঝবেন যে না, আপনি অথেন্টিক বয়ান করছেন, কিতাব দেখে বয়ান করছেন, এটা অথেন্টিক বয়ান, অর্থাৎ এর মধ্যে ভুল হতে পারে না, কারণ আপনি দেখে দেখে বয়ান করছেন, যা লেখা আছে তাই বয়ান করছেন। দেখা যায় আমির সুন্নাত সুন্নাতের উপরে কিতাব লিখেছেন, তো ওখানে লিখছেন সুন্নাত ও আদব, একটা কি সতর্কতা, সুন্নাত এবং আদব। আবার কিতাবের শুরুতে লেখা আছে যে এই কিতাবের প্রত্যেকটি কথাই সুন্নাত নয়, বুজুর্গানি কিরামের অনেক ব্যাপারও এখানে লেখা রয়েছে, এজন্য সুন্নাত এবং আদব বলা হয়েছে। প্রত্যেকটি জিনিসই ডাইরেক্টলি দেখা যায়, পানি পান করার আমরা সুন্নাত বলে থাকি, তো এখানে অনেকগুলো আদবও রয়েছে, সুন্নাত এবং আদব। তো এই জিনিসগুলো এতটা সতর্কতা এবং বিনয় ভাব নিয়ে আপনার কিতাবের মধ্যে লেখা এবং হাদিস শরীফ বয়ান করা, এবং এভাবে বয়ান করা যে হাদিস শরীফের সারমর্ম আরজ করছি আমি, কোরআনুল কারিমের তর্জমা কিছুটা এরকমের, এভাবে নিজের সতর্কতা অবলম্বন করে যখন আপনি বয়ান করবেন, এই বিনয় অবলম্বন করে বয়ান করবেন, তখন দেখা যাবে যে ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে, আপনার ইলমের মধ্যে দেখবেন বারাকাত হবে। আবার দেখা যায় অনেক সময় দেখা যায় এরকমও পাওয়া যায় যে আপনার মধ্যে যে আপনি কথা এটা বলছেন, আবার এটাকে রুজু করার ব্যাপারটা, যেটা মাসাইল বললেন ভুল হয়ে গেছে, ভুল হতেই পারে, কিন্তু পরবর্তীতে এটাকে রুজু করা, অর্থাৎ নিজের ভুল স্বীকার করা, এটা কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন অনেক অংশে কমে গেছে।
সংশোধন করিয়ে নেয়া, এটা তো এখন দেখা যায় আমির আলে সুনাদ মাদানী মুজাকারার মধ্যে প্রায় সময় বিভিন্ন বিষয়ে বলে থাকে যে এটা এভাবে এডিট করে এভাবে জানিয়ে দেওয়া সারা দুনিয়াবাসীর সামনে বিনয় কত। আর এটা কিন্তু রুজু করা, যেটা বলা হয় আত্মসমর্পণ, নিজের ভুল স্বীকার করা, এটা চূড়ান্ত পর্যায়ে বিনয় না থাকলে হয় না। আল্লাহওয়ালাদের জীবনে যদি পড়া হয় আলফাসিনী বাপু, যে এখানে আলা হজরত রহমতুল্লাহ তাআলা কিন্তু আউলিয়া কেরামের ফাইজান, আজকে দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামীও কিন্তু সেই ফাইজানে আউলিয়া। তো এক আল্লাহর ওলি ঘটনা আমির আলে সুনাদের কাছে শুনেছিলাম এবং কিতাবেও পড়েছি যে এক ব্যক্তি ওয়াজ এর মাহফিলের মধ্যে সে একটা কথা এমন বলল যেটা শুদ্ধ নয়। পরবর্তীতে এখন ওই ওয়াজ মাহফিলের মধ্যে কারা ছিল এটা তো তার জানা নেই, তিনি কি করলেন ওই জনবসতির মধ্যে যাতায়াতের জন্য যে একটা পুল ছিল, সাঁকো ছিল, ব্রিজ যেটাই বলি আমরা, সে সেখানে দাঁড়িয়ে প্রতিদিন যারাই যাচ্ছে তাদের কাছে সেই মাসআলাটার সঠিক উত্তরটা দিচ্ছে যে পূর্বে এটা ছিল ভুল, এটা সঠিক। তো খৌফে খোদা কেমন, খোদা ভীতি কেমন, আর বিনয় নম্রতার অবস্থাটা কি, বলে দিয়েছি তো বলে দিয়েছি না, এই বলে দিয়েছি কালকে আমাদের দিনের হিসাব দিতে হবে। তো এই নির্ধারিত সময় পর্যন্ত সেই বুজুর্গ সেই বিনয় খৌফে খোদা এগুলো নিয়ে সেই মাসআলার সঠিক বর্ণনা সে দিতেই রইলেন। আলা হজর রহমতুল্লাহ তাআলা আলাই এর আরেকটি মহান বিনয় ও নম্রতার বহিঃপ্রকাশ হলো যে তিনি তার, আমরা বুজুর্গানা দিনের হাত চুমু দেই, কদম বচি করা হয়, এগুলো উত্তম একটি কাজ, তাদের শুভ দৃষ্টি পাওয়া যায়, তাদের দোয়া পাওয়া যায়, আল্লাহ রাসূলকে খুশি করা যায়। কিন্তু আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাই এত মহান ব্যক্তিত্ব হওয়ার পরও তিনি কদম বচি এই কাজগুলিকে পছন্দ করতেন না নিজের জন্য, নিজের জন্য পছন্দ করতেন না। তিনি বলতেন যে এগুলো নফস অনেক কঠোর হয়ে যায়, অন্তরের মধ্যে অনেক কঠোরতা বা অহংকার একটা ভাব সৃষ্টি হওয়ার জন্য এগুলি মানে এই ধরনের কাজে হয়ে যায়, অনেকে হাত স্বেচ্ছায় দিয়ে দেয় চুমু দেওয়ার জন্য এইভাবে। তো আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা তিনি বলেন প্রথমত আমি এগুলো পছন্দ করি না, কিন্তু আরও দুইটা ক্ষেত্রে দুইটা টাইমের মধ্যে আরও বেশি অপছন্দনীয়, মানে খুব যেটাকে বলে আমরা আনইজি ফিল করা, সেটা হলো এক অজিফা পাঠ করার সময়, যে অনেকে অজিফা পাঠ করার সময় কদমবুচি করে, হাত চুমু দেয় ইত্যাদি, তো এগুলো আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। আরেকটা হলো যে কখনো বসে আছে তো সেই সময়ের মধ্যে অন্যমনস্ক হয়ে অনেকে এই কাজগুলো করে, অথচ এই কাজগুলো বুজুর্গানের দিন এর জন্য করতে হবে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য বিনয় নম্রতা সহকারে উত্তম পদ্ধতিতে, কিন্তু অনেকে গাফলত উদাসীনতার সাথে এগুলি করে। তো যাই হোক, তো এটাও ছিল একটা চূড়ান্ত বিনয় ও নম্রতার বহিঃপ্রকাশ যে নিজের হাত কেউ চুমু দেবে এটা অপছন্দ করা, আর নিজের কদম কেউ চুমু দিবে কদম বুচি করবে এটা অপছন্দ করা। তো আমাদের এই থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে এভাবে পরিচালনা করা উচিত।
মাশাআল্লাহ, আল্লাহপাক আমাদেরকেও বিনয়ী নিজের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করুন, যেভাবে আউলিয়া কামিলিনগণ এবং আমরা আজকের মুজাদ্দিদে দীন ও মিল্লাত পারওয়ান ইসলাম রিসালাত ইমাম আহমদ রাজা খান আলিহি রহমতুর রহমান এর বিনয়ীর উৎকর্ষতা আমরা শ্রবণ করলাম, কেমন বিনয়ী ছিলেন তিনি তা শ্রবণ করলাম, কিছুটা ঝলক শ্রবণ করলাম, আরও অনেক ব্যাপার রয়েছে যা আলোচনার ছিল, কিন্তু যেহেতু সময়ের একটা ফিক্স টাইম আমাদেরকে বেঁধে দেওয়া হয় এর মধ্যেই শেষ করতে হবে, সেজন্য অনেক কিছু বলার থাকলেও বলতে পারছি না এই মুহূর্তে। তো সেজন্য এর আজকের অনুষ্ঠানের মেসেজ এটাই বলা হয়েছে যে কেউ যদি আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহ পাকের জন্য নিজেকে নম্র এবং বিনয়ী রাখে তাহলে আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করবেন, আল্লাহ পাক তাকে সুমহান মর্যাদা দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, অহংকার থেকে আমরা বাঁচি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আমরা আলা হযরত আলী রহমাতুর রহমানের অন্য কোনো অসাব গুণাবলী নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব।
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দিল খোদা ভীরু, কি যে শানো মান আলা হযরতে।